কোন সুরে গাইবো? তোমাদের সুরে আমি গাইবো না আমার সুরে তোমরা গাইবে? আগে ঠিক করে নেওয়া যাক। তাহলে শোনো, শুনে তারপরে গাও, নিজের সুরটাকে চালিয়ে দিও না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক করে শোনো, আর তুমি তালটা ইয়ে করো, আগে প্র্যাকটিস করে নেওয়া উচিত ছিল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকু, 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 ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারমু, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারমু, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারমু, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকু, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকু, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারমু, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারমু, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকু, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু পাদা প্রভু পাদা জয় প্রভু পাদা, জয় প্রভু পাদা জয় প্রভু পাদা প্রভু পাদা জয় প্রভু পাদা, প্রেমানন্দে হরি হরি বল। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সরস্বতীদেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যাদিসুতারিণে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের এই যে সেমিনার, এই সেমিনারটি উদ্দেশ্য কি? আমাদের বৈষ্ণব ধর্মের ঐতিহ্য নিরূপণ করা। বৈষ্ণব শব্দটি আসছে বিষ্ণু থেকে, যারা বিষ্ণুর সেবক তারা বৈষ্ণব, জীব তার স্বরূপে বৈষ্ণব, প্রতিটি জীব তার শুদ্ধ অবস্থাতে বৈষ্ণব, বৈকুণ্ঠে বা চিৎ জগতে সমস্ত জীব সমস্ত জীবই ভগবানের পার্ষদ, ভগবানের সেবক, তারা নিত্য মুক্ত জীব, অতএব তারা সকলেই বৈষ্ণব। জীব যখন তার স্বরূপ থেকে বিচ্যুত হয় তখন সে তার বৈষ্ণবতা হারিয়ে ফেলে, বদ্ধজীবী কেবল অবৈষ্ণব, তা না হলে জীব সর্ব অবস্থাতেই বৈষ্ণব। তাই সেই বদ্ধজীবদের পুনরায় বৈষ্ণবে পরিণত করার জন্য ভগবান সৃষ্টির আদিতে ব্রহ্মাকে বৈদিক তত্ত্বজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছিলেন। ভগবান কেন সৃষ্টির আদিতে ব্রহ্মাকে এই দিব্যজ্ঞান দান করলেন সকলকে, যাতে বৈষ্ণব হতে পারে সেই সুযোগ দান করার জন্য? তাহলে এখন দেখতে পাচ্ছ যে আমরা যে পথটি অবলম্বন করেছি সেইটি হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য সাধন, তাই না? আমরা যদি বৈষ্ণব না হয়ে অন্য কিছু হতাম তাহলে জীবনটা ব্যর্থ হতো, এবং যেহেতু আমরা এই বৈষ্ণব মার্গ এই বৈষ্ণব পথ অবলম্বন করেছি তাই আমরা আমাদের জীবনকে সার্থক করার সুযোগ পাচ্ছি। এটি একটি মস্ত বড় সৌভাগ্য, এটি আমাদের এক অসীম সৌভাগ্য, তাই না? সেটা সকলকে যথাযথভাবে বুঝতে হবে। আমরা কেন এই পথে এসেছি, কেন আমরা এই পথ অবলম্বন করেছি, সেটি বিচার করে দেখতে হবে। আমরা কি অন্ধের মতো এই পথে এসেছি? অন্ধের মতো যদি এসেও থাকি তাহলেও আমাদের বিচার করে দেখতে হবে যে এই যেই পথটি আমরা পেয়ে এসেছি, যে পথটি আমরা গ্রহণ করেছি, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। আমরা যে উদ্দেশ্য নিয়ে আসি না কেন, সাধারণত গীতায় ভগবান বলছেন যে চার রকমের মানুষ ভক্ত হয়, ভগবানের শরণাগত হয়। তারা কে কে? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। তা আমরা আর্ত হয়েই এ পথে আসি, অর্থার্থী হয়ে আসি বা জিজ্ঞাসু হয়ে আসি বা জ্ঞানী হয়ে আসি, তাতে কিছু যায় আসে না। কিন্তু এই পথে যে আমরা এসেছি, এখন আমাদের বিচার করে দেখতে হবে যে এই পথটি কি, এবং আরেকটু বিচার করতে হবে যে এর থেকে ভালো পথ কি আর আছে। হ্যাঁ, এর থেকে ভালো পথ যদি থাকে তাহলে সেটাকে আমাদের গ্রহণ করা কর্তব্য, তাই নয় কি? হ্যাঁ, এখন বিচার করে দেখা যাক এর থেকে ভালো পথ আর কিছু আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এই পথ ছেড়ে ওই পথে চলে যাব। হ্যাঁ, কিন্তু আমরা বিচার করলে আমরা দেখতে পাব যে এই যে পথটি আমরা প্রভুপাদের কৃপায় গ্রহণ করেছি, সেই পথটির ঊর্ধ্বে আর কোনো কিছু নেই, এর থেকে বড় আর কিছু নেই, এর থেকে উন্নত আর কিছু নেই। অতএব সেটাই আমাদের বিচার্য। সৃষ্টির আদিতে ভগবান ব্রহ্মাকে এই জ্ঞান, দিব্য জ্ঞান দান করলেন। সেই জ্ঞানটি প্রকাশিত হল কিভাবে? বেদ রূপে। বেদের আবার দুটি শাখা, একটি শাখা জড়মুখী আর একটি শাখা কৃষ্ণমুখী। যে শাখাটি বেদের যেই দিকটি জড় জগতের জড় বিষয়ের দিকে গেল, বা জড় যে সমস্ত মানুষ জড় জগতের দিকে ধাবে উন্মুখ হয়ে বেদকে গ্রহণ করল, তারা কি পেল? বেদের সেই শাখাটি কি? কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। আর অন্য শাখাটি সেটি ভগবানের শ্রীপাদপদ্মের দিকে গেল, সেই শাখাটিকে বলা হচ্ছে কি? না, সেই শাখাটি হচ্ছে ভাগবত, সেই শাখাটি হচ্ছে শুদ্ধ ভক্তির পথ, যেটি ব্রহ্মা থেকে কে পেলেন? নারদ মুনি। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিশ্বের ভাণ্ড, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিশ্বের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। অধঃপাতে মানে জড় জগতের দিকে যাবে, কিন্তু সেটি কি আমাদের কাম্য? অতএব তাই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডকে বর্জন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন। অতএব আমাদের যে পথটি সেটি নারদ মুনির থেকে আমরা পাচ্ছি, ব্রহ্মা কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ মুনি। তাহলে দেখো সৃষ্টির আদিতেই আমাদের এই বৈষ্ণব ধর্ম রয়েছে। আমরা যে পথটি অবলম্বন করছি সেটি সৃষ্টির আদি থেকেই রয়েছে, আবার সৃষ্টির আদি থেকেই নয়, সৃষ্টিরও আগেও রয়েছে। বৈকুণ্ঠ লোকে ভগবত ধামে আমরা দেখতে পাবো যে সকলেই বৈষ্ণব, তাই না? কৃষ্ণের যত, বিষ্ণুর নারায়ণের যত পার্ষদ সব বৈষ্ণব। আবার এই জড় জগতে আমরা দেখতে পাই যারা যত সমস্ত মহান ব্যক্তি রয়েছেন তারা সকলেই বৈষ্ণব, সমস্ত প্রজাপতিরা বৈষ্ণব, সমস্ত বড় বড় ঋষিরা বৈষ্ণব, প্রহ্লাদ মহারাজ বৈষ্ণব, ধ্রুব মহারাজ বৈষ্ণব, অম্বরীশ মহারাজ বৈষ্ণব, যমরাজ বৈষ্ণব, নারদ বৈষ্ণব, শিব বৈষ্ণব, ব্রহ্মা বৈষ্ণব। তাহলে এটি আমাদের একটি ধারা, যেখানে সব বড় বড় পৃথিবীর যত সমস্ত মহান ব্যক্তি রয়েছেন তারা সব আমাদের পূর্বপুরুষ। তাহলে আমরা এমন একটা বংশে জন্মগ্রহণ করেছি প্রভুপাদের কৃপায়, হ্যাঁ, যেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ। হ্যাঁ, এখন এই যে বৈষ্ণব ধর্ম। আচ্ছা, এখানে ধর্ম শব্দটির অর্থ কি সেটা বিচার করতে হবে। বৈষ্ণব ধর্ম বলতে বলা হচ্ছে সনাতন ধর্ম। বৈষ্ণব ধর্মটি হচ্ছে সনাতন। সনাতন মানে, সনাতন মানে নিত্য। এবং আরেকটি কথা বলা হচ্ছে এই সম্পর্কে, যে এই ধর্মটির আরেকটি নাম হচ্ছে জৈব ধর্ম, অর্থাৎ জীবের ধর্ম। যেখানে জীব রয়েছে সেখানেই এই ধর্মটি রয়েছে। এবং যেহেতু জীব নিত্য, অতএব এই ধর্মটিও নিত্য, তাই এই ধর্মটি নিত্য ধর্ম। এখন ধর্ম শব্দটির অর্থ কি? ধর্ম শব্দটির অর্থ হচ্ছে কোনো বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যে গুণগুলি জড়িত থাকে সেটি হচ্ছে তার ধর্ম। যেমন জলের ধর্ম কি? তারল্য, তারল্য। তাহলে তারল্য হচ্ছে জলের ধর্ম, তাই না? যেখানে জল আছে সেই জল তরল, কিন্তু জল যখন কঠিন হয়ে যায় তখন আমরা সেটাকে জল বলি না। ধর্মের পরিবর্তন হওয়ার ফলে বস্তুটিরও আপাত পরিবর্তন হচ্ছে, তাই না? তেমনি আগুন একটি বস্তু, আগুনের অঙ্গাঙ্গিভাবে, আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কোন গুণগুলি? তাপ এবং আলোক, তাপ এবং আলোক, তাই না? তাহলে তাপ এবং আলোক হচ্ছে আগুনের ধর্ম। ঠিক তেমনি জীব একটি বস্তু, আর জীবের সঙ্গে যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে যে গুণগুলি সেগুলি তার ধর্ম। তাহলে জীবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কোন গুণগুলি, কোন গুণটি বিশেষ করে? ওকে, সেবা, ভালোবাসা, ভালোবাসা, প্রেম। যেখানেই জীব রয়েছে সেখানেই ভালোবাসা রয়েছে, প্রেমের প্রবণতা রয়েছে। এই প্রেমটি জীবের হৃদয়ে নিহিত রয়েছে, এবং সেই প্রেমটি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা। জীব ভগবানের অংশ, তাহলে অংশের অস্তিত্বের সার্থকতা কোথায়? অংশের অস্তিত্বের সার্থকতা পূর্ণের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে মাধ্যমে, তাই না? অংশ যদি পূর্ণের সঙ্গে যুক্ত হতে না পারে, না থাকে, তাহলে তার অস্তিত্বে তাৎপর্য থাকে না, বৈশিষ্ট্য থাকে না। যেমন আমার হাতের আঙ্গুলটি আমার শরীরের অংশ, দেহের অংশ। এখন আঙ্গুলটি যদি কেটে যায়, কেটে হাত শরীর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই আঙ্গুলটির আর কোনো মূল্য আছে? থাকে না। কিন্তু আঙ্গুলটি যখন শরীরের সঙ্গে যুক্ত থাকে তখন আঙ্গুলটি কত মূল্যবান। ঠিক তেমনি জীব যখন ভগবানের সঙ্গে যুক্ত থাকে তখন তার অস্তিত্ব সার্থক। জীব যখন ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তার অস্তিত্বের কোনো তাৎপর্য থাকে না। এখন ভগবানের সঙ্গে জীব যুক্ত থাকতে পারে কিভাবে, যুক্ত হয় কিভাবে? ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার উপায়টি কিরকম? প্রেম। আমরা দেখতে পাই না যে ভালোবাসা, প্রেম পরস্পরকে কাছে নিয়ে আসে, পরস্পরের সঙ্গে যুক্ত করে, তাই না? আর ভালোবাসার বিপরীত কি? প্রেমের বিপরীত ভাবটি কি? হ্যাঁ, বিদ্বেষ। বিদ্বেষ কি করে? আমাদের পরস্পর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা, যে প্রেম আমাদের কাছে টানে, বিদ্বেষ আমাদের দূরে নিয়ে যায়। এখন আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত হতে চাই তাহলে কিভাবে যুক্ত হতে হবে? এই প্রেম রূপ শক্তির মাধ্যমে। প্রেম যখন ভগবানের প্রতি অর্পিত হবে তার ফলে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব। এই প্রেমেরই নাম ভক্তি। এখন এই প্রেম ভগবানের প্রতি অর্পণ করার যে পন্থা, সেই পন্থাটি হচ্ছে ভক্তি বা বৈষ্ণব মার্গ, বৈষ্ণবতা। ভগবানের ভক্ত বৈষ্ণব, যে ভক্তি করে সেই বৈষ্ণব, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এখন এই যে ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত হতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? আমাদের হৃদয়ে কোন বস্তুটি রয়েছে? হ্যাঁ, প্রেম রয়েছে। সেই প্রেমটি ভগবানকে অর্পণ করতে হবে। এখন প্রেম যদি ভগবানকে অর্পণ করতে হয় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? সে অন্য কোনো বস্তুর প্রতি যদি প্রেম থেকে থাকে, সেই তার সেই বস্তুগুলি থেকে প্রেমকে সরিয়ে নিতে হবে, নিয়ে ভগবানের প্রতি অর্পণ করতে হবে। আমরা আমাদের একমাত্র প্রেমাস্পদ হচ্ছেন ভগবান। এখন ভগবানকে ভুলে থাকার ফলে আমরা আমাদের হৃদয়ের প্রেম অন্য বস্তুতে, অন্য ব্যক্তিতে অর্পণ করার কামনা করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ভগবানের প্রতি নিবেদন করতে হবে। এখন এইটি গেল, এইটি হচ্ছে জীবের প্রকৃত ধর্ম। তাহলে সনাতন ধর্ম মানে কি? সনাতন ধর্ম মানে, সনাতন ধর্ম মানে হচ্ছে ভগবানের প্রতি আমাদের হৃদয়ের প্রেম অর্পণ করা। প্রকৃতপক্ষে সনাতন ধর্মের সংজ্ঞা হচ্ছে আমাদের হৃদয়ের ভালোবাসা, আমাদের হৃদয়ের প্রেম ভগবানকে অর্পণ করা। আবার ধর্মের আরেকটি সংজ্ঞাও রয়েছে, সেই সংজ্ঞাটি কি? ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবান, ভগবানের প্রদত্ত আইন। রাজা আইন প্রণয়ন করে, করে না? রাজা আইন সৃষ্টি করে, আইন প্রণয়ন করে। তো এখন সেই আইনটি যারা মেনে চলে তারা সুখে শান্তিতে থাকে, যারা আইন মানে না তারা কি, তাদের কি হয়? তাদের নিজেদের ক্ষতি হয় এবং তারা অন্যদেরও অসুবিধা সৃষ্টি করে। এখন এই যে আইন এবং শৃঙ্খলা যখন নষ্ট হয়ে যায় তখন ভগবান সেই আইন আবার প্রতিষ্ঠা করার জন্য তিনি অবতরণ করেন। এখন সেইটি হচ্ছে আরেক ভগবান, ভগবানের প্রদত্ত আইন হচ্ছে ধর্ম, এবং সেই ধর্মটি সংস্থাপন করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। যখনই আইন শৃঙ্খলা বিশৃঙ্খল হয়ে যায় তখন ভগবান অবতীর্ণ হন। অতএব এখানে আমাদের বিচার করতে, ভগবান কোথায় থাকেন? চিৎজগতে থাকেন, তাই না? কিন্তু তিনি জড়জগতে কেন আসেন? ধর্ম সংস্থাপন করার জন্য। তাহলে এই যে ধর্ম, ভগবানের প্রদত্ত আইন, সেটি মেনে চলা প্রতিটি জীবের কর্তব্য। যখন জীব সেই আইনটি মেনে চলে তখন সে সুখে শান্তিতে থাকে এবং তখন সে ভগবানের ভক্ত হতে পারে। এইভাবে যখন ভগবানের প্রদত্ত আইন আমরা মেনে চলি, ভগবানের দেওয়া আইন আমরা মেনে চলি, তখন চারদিকে সুখ এবং শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু যখন সেই ধর্ম বা আইন নষ্ট হয়ে যায়, লোকেরা যখন আইন অমান্য করতে থাকে, তখনই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মানুষ তখন নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে। অতএব ধর্ম বলতে তাহলে এখানে কি বোঝাচ্ছে? ভগবানের দেওয়া আইন। আর অধর্ম মানে কি? অধর্ম সেই আইন এবং ভগবানের দেওয়া আইন না মানা। এখন যখনই ধর্মের গ্লানি হয়, ধর্ম যখন হারিয়ে যায়, তখনই অধর্মের প্রকাশ হয়। ধর্মের গ্লানির ফলে অধর্মের অভ্যুত্থান হয়। এখন সত্যযুগে ধর্ম চারটি পায়ের উপরে দাঁড়িয়েছে, অর্থাৎ সত্যযুগে প্রায় সকলেই ধর্মপরায়ণ শুদ্ধ আত্মা। কিন্তু তার পরবর্তী যুগে, ত্রেতাযুগে, 75 জন ধর্মপরায়ণ হল আর 25 জন অধার্মিক হয়ে গেল, সেটা ত্রেতাযুগ। দ্বাপর যুগে প্রায় 50 জন ধার্মিক আবার 50 জন অধার্মিক। এবং যুগের প্রভাবে কি হয়, ক্রমশ অধর্মের গ্লানি হয়, অধর্মের অবক্ষয় হয়, তো এইভাবে কমতে থাকে। আর ধর্মের অবক্ষয় হয়, অধর্মের প্রকাশ হয়, এভাবে ধর্ম ক্রমশ কমতে থাকে। তারপরে যখন কলিযুগ আসে, তখন অধর্ম প্রায় ধর্ম শতকরা 25% আর অধর্ম শতকরা 75%। আর সেই 25%ও যে ধর্ম রয়েছে, সেটাও ক্রমশ অবক্ষয় হতে থাকে, গ্লানি হতে থাকে। এই কলিযুগটি একটি অত্যন্ত ভয়ঙ্কর যুগ। কলিযুগ একটি পাপের সমুদ্র সদৃশ। এই কলিযুগে মানুষ অত্যন্ত ধর্মবিদ্বেষী, এবং এখানে আমাদের বিচার্য যে দ্বাপরের শেষে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজন করে তিনি সমস্ত অধার্মিক দুষ্কৃতকারীদের তিনি সংহার করলেন, করে যুধিষ্ঠির মহারাজকে রাজ্যে অভিষিক্ত করলেন। করার ফলে পুনরায় ধর্ম স্থাপিত হল। কিন্তু তারপরেই যুধিষ্ঠির মহারাজ যখন দ্বাপর যুগ শেষ হয়ে কলিযুগ শুরু হল, তখন যুধিষ্ঠির মহারাজ তিনি মহাপ্রস্থান যাত্রা করলেন, পরীক্ষিত মহারাজের ওপর রাজ্যভার অর্পণ করে। পরীক্ষিত মহারাজের সময় থেকে কলিযুগ শুরু হল। কলিযুগ যদিও পরীক্ষিত মহারাজের সময় থেকে শুরু হলো, কিন্তু পরীক্ষিত মহারাজের সময়ে সর্বত্র ধর্ম বিরাজ করছিল, সেখানে কোনো রকম অধর্মের অবকাশ ছিল না। কিন্তু কলিযুগ শুরু হলো, তাই কলির প্রভাব স্থাপিত হলো এই যুগে, এই জগতে। এবং কলি এসেই কি করলো, কলি এসে ধর্মকে নির্যাতন করতে শুরু করলো আর ধরিত্রীকে নির্যাতন করতে, শোষণ করতে শুরু করল। ধর্মের তিনটি পা ভেঙে দিল এবং ধরিত্রীকে, অর্থাৎ গাভীরূপী পৃথিবীকে নির্যাতন করতে শুরু করল। এখন গোমাতা এবং বৃষরূপী ধর্মকে এইভাবে নির্যাতন করছে দেখে পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে কলিকে সংহার করতে উদ্যত হলেন। কিন্তু কলি পরীক্ষিত মহারাজের কাছে প্রাণ ভিক্ষা চাইল। তখন পরীক্ষিত মহারাজ কলিকে প্রাণে মারলেন না, কিন্তু তাকে তার রাজ্য থেকে নির্বাসিত করলেন। কিন্তু কলি তখন দেখল যে সারা পৃথিবী পরীক্ষিত মহারাজের অধিকারে, এমনকি সমুদ্র পর্যন্ত, সাগর সমন্বিত সারা পৃথিবী পরীক্ষিত মহারাজের অধিকারে। এখন পরীক্ষিত মহারাজ যদি তার রাজ্য থেকে নির্বাসন নেন, তাহলে কলি যাবে কোথায়? সারা পৃথিবী তো পরীক্ষিত মহারাজের অধিকার। তখন কলি পরীক্ষিত মহারাজের কাছে প্রার্থনা করলো, আমাকে থাকার মতো একটু স্থান দিন। পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, যেখানে আমিষ আহার হবে, যেখানে আসব পান হবে, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে এবং যেখানে দূত ক্রীড়া হবে, সেই চারটি স্থানে তুমি থাকতে পারো। কিন্তু কলি তখন দেখল যে পরীক্ষিত মহারাজের রাজ্যে এই চারটি আচরণ হয় না, কেউ ওই সময় এই চারটি পাপকর্ম করত না। তাহলে ভেবে দেখো কি সুন্দর অবস্থা।